9 নভেম্বর 2017 ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر ماشق استماع عظیم الشان بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکا
اللہ تعالیٰ گبھیر عشق و محبت اور پریم بھالا بشامی امار پران پیر شیخ و مرشد قطب عالم عارف باللہ رمی زمانہ حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم لکھا کبیتہ گبھیر نشیر شورا গভীর নিশির সুরা 23 জুলাই 2015 রাত 4:46 লেখা হজতলা দামাত বারাকাত খানকায় নিজ কামরাই
গভীর নিশির ডাকা ডাকি কি যে মধুময় গভীর শির ডাকা ডাকি কি যে মধুময় এক এক সিজদা শেষ রজনীর কি যে জলওয়াময় এক এক সিজদা শেষ রজনীর কি যে জলওয়াময় সিজদা শেষ রজনীর কি যে মধুময় এক এক সিজদা শেষ রজনীর কি যে জলওয়াময় কি অনন্ত সুধা দাও গো মিনতির মাঝে কি অনন্ত সুধা দাও গো মিনতির মাঝে চাইলে কিছু দৃষ্টি নূরে আত্মা কি যে ভেজে চাইলে কিছু দৃষ্টি নূরে আত্মা কি যে ভেজে
বন্দা যখন আল্লাহর নিকট কিছু চায় আল্লাহ পাক নূর বর্ষণ হতে থাকে পূর্বে এলাই অর্জন হতে থাকে আল্লাহ পাক নিকট সওয়াল করা বিস্ময়কর আমল বাইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব আল্লাহ নিকট বান্দা যখন চায় আল্লাহ পাক গভীর নৈকট্য তাকে দান করে সহজে সহজে যে সকল আমলের দ্বারা আল্লাহ আল্লাহ পাককে অসীম নৈকট্য অর্জন করা যায় তার মধ্যে এক আমল হল দোয়া সহজে সর্বোচ্চ নৈকট্য অর্জন হয় সহজে সর্বোচ্চ নৈকট্য অর্জন আর একটা হল ইস্তেগফার ইস্তেগফার করে বন্ধা একটু কিছু বলল আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে নৈকট্য দান করে দেন এবং অনেক বড় নৈকট্য দেন মা বাবা যখন বাচ্চাকে মাফ করে দেন তো মাফ করার পরে তারা চিন্তা করেন যে এতদিন নারাজ ছিলাম আমরা ওর মনে কত পেরেশানি ছিল মন খারাপ ছিল মাফ করে দিয়ে কাছে টেনে আদর করে দেন মাথায় হাত তুলে দেন যাতে ওর টেনশন মুক্ত হয়ে যায় অনুরূপ ভাবে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের বান্দাকে যখন মাফ করেন তাকে পেয়ারও দান করেন নূরও দান করেন যারা আহলুল্লাহ সাহেব নিসবত তারা সেটাকে অনুভব করতে থাকে তাদের অন্তর এটা অনুভব করে যে আল্লাহ পাক মাফ করে এখন পেয়ার পেতেছেন আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহ পাকের নিকট মাফ চাও এতটা যে খবর হয়ে যাও যে মাফ করে দিয়েছেন তো একজনে প্রশ্ন করছেন যে হজরতজি যে এমনটা কি হয় বলো আরে কি বলবো মেরে করিম সে ঘর কতরা কে সিনে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ দুর্দে বহা দিয়ে আল্লাহ পাকের নিকট এক ফোঁটা চাইলে এক সাগর তাকে দান করেন এত বড় মালিক তিনি এত দয়াময় তিনি তো এক তো আল্লাহ পাকের নিকট চাওয়া দরখাস্ত করা এর দ্বারা সর্বোচ্চ নৈকট্য অর্জন হয় ইস্তেগফার করা তওবা করা তওবা এবং ইস্তিগফার। তওবা আলোক, ইস্তিগফার আলোক। তওবা তো হলো যে ভাই পিছনের গুনার জন্য অনুতাপ করা এবং সেই আমলটা গুনার কাজটা ঠিক আলাদা হয়ে যাওয়া, আর ভবিষ্যতে করব না দৃঢ় সংকল্প করা। আজমে মুসাম্মান, এই তিনটা একত্রিত হলে এটার নাম তওবা। আর ইস্তিগফার হলো উপস্থিরিন বলেন যে আল্লাহ পাকের নিকট বলো যে হে মালিক আপনি মাফ করে দেন, শর্মিন্দা হয়ে মাফ চাওয়া। ইস্তিগফার এবং তওবার দ্বারা উচ্চতর নৈকট্য অর্জন হয়, অনেক বড় ধরনের নৈকট্য অর্জন হয়, ওই নৈকট্য যেটা ফেরেশতাদের নসিব কখনো হয় না। ইস্তিগফারের দ্বারা তওবার দ্বারা ওই নৈকট্য অর্জন হয় যেটার ব্যাপারে এই বান্দারা মানে একচ্ছত্র ভাবে এই দৌলতের অধিকারী হয়, ফেরেশতাদের এখানে কোন অংশ নাই। এই এই আমলের দ্বারা বান্দা ফেরেশতারও ঊর্ধ্বের মকাম অর্জন করে। পর্ণেওয়ালাদের চেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে। কেসা মহামা, তো তুসবি পর্ণেওয়ালাদের মধ্যে এক বিষয় খেয়াল করো, তুসবি পর্ণেওয়ালাদের ভিতরে ফেরেশতারাও সামিল, বরং পয়লা নম্বরের সামিল। এতে হাদিসে কুৎসিত থেকে প্রমাণ হয় সমস্ত ফেরেশতাদের তসবি পড়ার চেয়ে গুনাহগার বান্দার চোখের পানির মর্তবা বড়। আল্লাহ বলছিলেন যে তোমরা বলো যে আমরা তো পবিত্র মাখলুক বানাইছেন আপনি, পবিত্রতা আল্লাহ সর্বদা বয়ানও করতে থাকি, তো এই মাখলুক মানুষ বানাবেন কি জন্য হয়ে আল্লাহ, সেটা আপনার মামলা। এই আয়াতে বাঘ এতরাজ আদু উদ্দেশ্য না, যে মনে করতেছে এতরাজ করছেন ফেরেশতারা সে যা ফেরেশতারা কোন এতরাজ করেন নাই, ফেরেশতারা যেটা জানেন আল্লাহ পাক জিজ্ঞেস করছেন কারণে খোলামেলা বলে দিয়েছেন। পরে যখন আল্লাহ পাক বলছেন যে আমি যে বড় বিষয় জানি তোমাদের কোন খবরও নাই, চুপ থাকো, ফেরেশতারা বলছেন না ইয়া আল্লাহ সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আপনি এক হাত কাতরা যা দিচ্ছেন আমাদেরকে, এছাড়া বাকি কোন খবর তো আমাদের নাই, আপনি পাক পবিত্র, আমরাই দোষী, আমরাই অপরাধী। ফেরেশতারা নিজেকে অপরাধী কারণ দিচ্ছেন, সুবহানাক মানে আপনি পবিত্র, আমরা পবিত্র না, এই অর্থ সুবহানাক, পবিত্র তো আপনি, সুবহানাক মানে পবিত্র তো আপনি, আমরা সব নালায়েকের দল। ফেরেশতারা নিজেকে নালায়েক করার দিচ্ছেন, বুঝতেছ প্রিয় বন্ধুরা, এত লায়েক হওয়া সত্ত্বেও নিজেকে তারা নালায়েক বলে, খালি এক কথার সামনে। আমরা নিজেদেরকে লায়েক মনে করবো কি কারণে, এজন্য লায়েক ওই বন্ধু যে হামেশা নিজেকে নালায়েক মনে করে। ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী বলছেন, আল্লাহর কসম আমি কিছু জানি না, এলেমের এক জাররাও আমার মধ্যে নাই। হাকিমুল উম্মত মাওলানা আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, এত বড় বিশ্বসের আলেম হইয়া আল্লাহর কসম করে বলতেছেন আমি জানি না, এটাই দলিল যে তিনি বড়, সবচেয়ে বড় আলেম। এত বড় আলেম হয়ে নিজেকে মনে করে যে আমি কিছু জানি না, এটাই বড় আলেম হওয়ার দলিল। এই আয়াতে পাক তার তাই বরং দলিল যে ফেরেশতারা সব এলেমের অধিকারী, এত আমল আর মর্তবা এর অধিকারী হওয়া সত্ত্বেও বলছেন লা ইলমা মালানা, কোন কিছু জানি না আমরা, আমাদের এলেমই নেই, লা ইলমা মালানা। তো মাওলানা গঙ্গুই যে কথা বলছেন, ফেরেশতাকে ছাড়া আর ঊর্ধ্বের মকাম অর্জনকারী কথা তিনি বলছেন। ফেরেশতা তো বলছেন যে লা ইলমা লা ইল্লা মা 'আল্লামতানা, তো আল্লাহ পাক মানুষকে বানাইছেন ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মকাম দেওয়ার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাফসীর মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপুত রহমতুল্লাহ বলছেন, যারা আম নেক লোক, সাধারণ নেক লোক, সাধারণ ফেরেশতাদের চেয়ে তাদের মর্তবা উর্ধ্বে, সাধারণ নেক লোক যারা, সাধারণ ফেরেশতাদের চেয়ে তাদের মর্তবা উর্ধ্বে, আর বিশিষ্ট বান্দা যারা, বিশিষ্ট ফেরেশতাদের চেয়ে তাদের মর্তবা উর্ধ্বে। আজমালায় বাহারাদারি বল বাহায় নিজ বৌজারা ধরে বাহায় কাজমালায় বৌজারি, মানুষের মধ্যে পশুস্থ পশুত্বের পথে চলারও এরকম তার ভিতরে ক্ষমতা আছে, আর ফেরেশতাদের মতো সুন্দর নূরানি জীবন বানানোর ক্ষমতা আছে। তুমি হিম্মত করো যে পশুত্বের অধ্যায়কে বর্জন করে তুমি ফেরেশতার ঊর্ধ্বে চলে যাবে। পশুত্বের অধ্যায়কে তুমি বর্জন করো, পশুর জীবনকে পরিহার করো, তাহলে এটা নিশ্চিত যে ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মকামে পৌঁছবে। দুইটা শ্রেণীর মধ্যেই তুমি পড়বা, হয় পশুত্ব ত্যাগ করার পরে তুমি সাধারণ মানুষের মধ্যে আসো, সাধারণ ন্যাক লোক, আর না হলে উচ্চ মানের ন্যাক লোক। সাধারণ ন্যাক লোক হলে গুণামুক্ত হলেই তখন সে সাধারণ আউলিয়াদের মধ্যে সামিল হয়ে যায়, সাধারণ ন্যাক লোকের মধ্যে সালিহীন আম্মাতু সালিহীনের মধ্যে সামিল হয়ে যায়। গুনার অভ্যাস জারি রাখা অবস্থা কেউ সালিহীনের মধ্যে গণ্য হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইয়াদ রাখে। সালে মানে যে সব গুণার স্তর ত্যাগ করে এখন ফ্রি হয়ে গেছে, গুণামুক্ত জিন্দগি বলা হয়ে গেছে, আচ্ছা লোক। কথা বুঝে আসছে, এই বেলায়েতের প্রাইমারি স্টেজ এর ভিতরে পৌঁছছে, এরপরে যত সম্পর্ক বাড়বে তত উচ্চ মাপের বেলায়েত অর্জন হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক জাল্লাল্লাহু মানাওয়ালু যে এই মানুষের মতো এরকম তাকাতা দেন নাই, মানুষের মনের মধ্যে ভালো মন্দ দুটার দিকে আকর্ষণ অনুভব হয়, মানুষ ভালো করে মন্দ করে তো ক্ষতিগ্রস্ত হয়, আর আবার তওবা করে মাপ চায় তো আল্লাহ পাক তাকে উঠতে উঠে আনে। তো ফেরেশতারা তখন দিকে হয়রান হতে থাকে যে মাটি পানি বানানো মানুষ, আর আল্লাহ পাক যেখানে কসম করে বলতেছেন এতগুলো কসম করে বলছেন অনাপসিমের ভিতরে মানুষের ভিতরে আল্লাহ পাক ভালো মন্দ দুদিকে টান দিচ্ছেন, দুইদিকে আকর্ষণ। আল্লাহ পাক বলছেন আমি দেখবো তুমি কোন দিকে যাও, যদি তুমি খারাপটা পরিহার করে ভালোটাকে শক্তভাবে ধরো তাহলে তুমি নিঃসন্দেহে কামিয়াবি। তাহার অর্থ কি? অনেক অর্থ তার মধ্যে নম্বরে যে কাদাফলাহা মানে তুমি একদম পাক্কা জান্নাতি, কল তাহকিকের জন্য আছে, তো কাদাফলাহা মানে তুমি পাক্কা জান্নাতি, আর আপলাহার দ্বিতীয় অর্থ কাদাফলাহা তুমি পাক্কা উলি আল্লাহ। কি শুনতেছেন ভাইয়া? পাক্কা জান্নাতি এবং পাক্কা উলি আল্লাহ। আর এই তাজকিয়ার মকাম যত বাড়বে তত তোমার বেলায়েতের মকাম উঠতে উঠবে। লোকেরা মনে করে কোরআন হাদিসে নাই, এসা পাগল মানুষ কোন জাহানে বাস করে আমাদেরকে বলো তো, কোরআন তাজকিয়াকে কোরআন হাদিসে চোখে দেখে না? এসব লোকেরা ইসলামের এলমের কোন সন্ধানই পায়নি, কুয়ার ব্যাগ নিজেকে সাগরের ভিতরে বসবাসকারী মনে করে যেরকম লাফালাফি করতে থাকে, এরকম কিছু লোক যে কোরআন সুন্নার ভিতরে প্রতিটি আয়াতে হাদিসে তাজকিয়া এবং তাসাউফের কথা বিলকুল মজুদ। তাসাউফ মানে হল আল্লাহর সঙ্গে নিখুঁত এবং নিবিড় সম্পর্ক বানানো, নিখুঁত এবং নিবিড় সম্পর্ক বানানো। এটা কোরআন হাদিসে নাই তো কোথায় আছে? পুঁথি পুস্তকের মধ্যে আছে তো, কোরআন হাদিসে এইটাই ভরা সব জায়গাতে। আল্লাহ পাক বলছেন কথা আপনার আমার ঝাঁকা, নিজেকে পাক সাফ করলে ভালোভাবে ঝাঁকা এটা ভাবে তা ফিরেন না, ভালোভাবে মানে একদম ফ্রেশ হয়ে যাও তুমি একদম কামিয়াব, তুমি একদম ফ্রেশ হও একদম কামিয়াব। এটা আল্লাহ পাক জল্লা জালালু মানা হলো যেহেতু বড় মেহরবান সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন একদম ফ্রেশ যদি নাও হতে পারলা, মাঝে মাঝে ঝামেলা হয়ে গেছে তো তুমি তাওয়াবিনের মধ্যে সামিল হও, তওবা করো, তওবা করলে নিঃসন্দেহে তুমি ফ্রেশ তুমি কামিয়াব, তাহলে তোমার জন্য একদম জান্নাত, একদম জান্নাত মানে জান্নাত একদম গ্যারান্টির সাথে, কারণ আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, এটা গ্যারান্টিযুক্ত কথা যে আল্লাহ পাক বারংবার তওবাকারীদের ভালোবাসেন, আর ভালোবাসেন মানে তাদেরকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ উস্তাদ ইমাম আবু ইসহাক সিরাজি রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম আবু ইসহাক সিরাজি তিনি বড় আলেম ছিলেন এবং বহুত বড় আরেফ ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি চাইতেন যে আমার কোন গুনাহ যেন একদম না হয়, দুনিয়াটা এরকম যে প্রত্যেক মানুষের কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কথাবার্তা চাল চলন আচার আচরণ একটা না একটা কোন জায়গাতে ভুল হয়ে যায়। কঠিন কঠিন গুনাহের অভ্যাস থেকে মুক্ত হওয়ার পরও যারা আরেফিনে কামেলিন খুব ইয়াদ রাখেন তাদেরও ভুল চুপ হইতেই থাকে। বাবা আদম আলাইহিস সালামেরই জান্নাত থেকে ভুল আরম্ভ হয়েছে, ওখান থেকে আল্লাহ পাক সবক দিয়েছেন বাবার যে অবস্থা এটা মনে রাখবা, কিন্তু বাবার যে অবস্থা সেটা খেয়াল রাখবা। তো এই জন্য যত বড় আরে বিল্লাহ হোক না কেন, যত উচ্চ মানের গাউসে আজম আর ওলিয়াল্লাহ প্রত্যেকেরই কিছু ভুল ত্রুটি হয় এতে কোনো সন্দেহ নেই। কি কথা বুঝে আসছে, মসজিদের মধ্যে এত দুঃসাহসে কথা বলা কিভাবে সম্ভব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম কুল্লু বনি আদম খাতা, কোন দিকে যাইবা আমাকে বুঝাও। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকে মাসদুক যিনি একদম আপাদমস্তক সত্যবাদী, তিনি বলেন যে কুল্লু বনি আদম খাতা, আদমের সন্তান যা আছে সবারই ভুল যুগ আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন লিখছেন, কিন্তু যারা মাসুম তারা মাসুম, মানে নবীরা এর ভিতরে সামিল নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাতা, আদম সন্তানরা সকলে, তার মানে সাধারণভাবে সাধারণভাবে সকলে নানান রকমের দোষ ত্রুটি বলা। কি কথা বলেন না, তো এখানে আল্লাহ রাসূল যখন বলেন তোমার সবার তোমাদের সকলেরই অনেক দোষ ত্রুটি আছে, খাতা ঠিক আছে আলাদা তো দুইশের দশটা না অসংখ্য ভুল ত্রুটি তোমাদের আছে। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি জান্নাতের মধ্যে থাকলেন, ওইখানেই ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ মেয়ার কথা শুনতেছেন আপনারা, আমরা কি দুনিয়াতে জান্নাতে থাকি নাকি? এখানে তো শয়তানের বাসা, দুনিয়া তো শয়তানের বাসা এবং শয়তানের গুরু ঠাকুরদের বাসা, এখানে তো ঝামেলা হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাসাল্লি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, টেনশন করো না, ভুল চুক হয়ে গেলে তওবা করো, জান্নাতের রাস্তা একদম ক্লিয়ার। কোরআন হাদিস পড়ার পরে কোরআন হাদিসের গভীর রহস্য গভীর উলুম যারা বুঝে না উম্মতকে পৌঁছায় না তারা জালেমের দল। শুনতেছো প্রিয় বন্ধুরা, ফেরেশতাদের কোথায় আছে? হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট করাচির হযরত রহমতুল্লাহ আলাইহির এক খলিফা, উনি যাত্রাবাড়ির মাদ্রাসায় গিয়ে হাজির হয়েছেন, গিয়ে বললেন হুজুর আমার মতো নালায়েকের হযরত খেলাফত দিয়ে দিয়েছেন, আমার তো পেরেশানির শেষ, একদম পেরেশানির চরম, এটা কি হলো? আমরা সবাই অপূর্ণ, আমরা কেউ কামেল না, আমাদের আমরা কেউ পূর্ণতা প্রাপ্ত না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর কার কথা বলবেন, দুজনের কথা শুনে আমি আর বেশি লম্বা কথা না শুনে দুর্গের কথা শুনে, যাকে সারা জাহান মনে করে কত বড়। আজ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ যার সম্পর্কে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আসছেন শেষ জমানা, তার দিন ইমাম সাহাবিদের জমানার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখার কারণে তিনি সাহাবি তো না, সাহাবি কো নহীন কি নমুনা হ্যায় সাহাবি কা, সাহাবি তো না কিন্তু সাহাবিদের নমুনা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত বড় মাকামের ওলি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যে কজন ছিলেন ওই সময়, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হুজরতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, সব ছয়জনকে হাজী সাহেব রাতে মুড়ি দিয়েছেন। বিশ্বের উপরে যখন যারা সবচেয়ে ভারী তারা যখন হাজী সাহেবের হাতে বায়াত হয়ে মুড়ি তো সে হাবিজ সাহেব তাহলে কত ভারী। শুনছেন প্রিয় বন্ধুরা, লম্বা ওয়াজ আর কত করবেন, কোরআন হাদিসের গভীর দেখেন ফের ওয়াজ করা শিখে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আমাকেও বলি আপনাদেরকেও বলি, উম্মতকে আর ধোকা কত দেওয়া, খালি তাহাজ্জুদের ওয়াজ, আরে গুনাহ থেকে তওবা করলো জান্নাত পর্যন্ত যাওয়া যাবে সেই ওয়াজও তো আমাদের করা উচিত, করা উচিত কিনা? যেখানে আল্লাহ পাক নিজে ওয়াজ করতেছেন, আল্লাহ নিজেই ওয়াজ করেন, তো আমরা করবো না কি জন্য? আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন সবচেয়ে বড় নবী গুনাহ মুক্ত হওয়ার ওয়াজও করতেছেন আর তওবাতুল্লাহ করে জান্নাতের অধিকারী হওয়ার ওয়াজও করতেছেন। আল্লাহর ওয়াজ নবীর ওয়াজ দুটোটা এড়ায় গিয়ে কোন দিকে যাইতেছেন আপনারা, সেটা আবার কোন ইসলাম? যাই হোক, তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ এত বড় ধরনের মানুষ ছিলেন, কি বলবো, হাজী সাহেবের মাকাম মাওলানা গঙ্গুই তো কোনো কিছুরই পরোয়া করতেন না, সুন্নাহ শরীয়ত ছাড়া। এত বড় ইলমের অধিকারী ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দিদ। তিনি বলেন, আমি হাজী সাহেবের নিকট বায়াত হয়েছি মাওলানা গঙ্গুইর কারণে। প্রথম আমি মাওলানা গঙ্গুইর কাছে বায়াত হতে চাইছিলাম, তিনি রাজি হন নাই। পরে হাজী সাহেব রহমতুল্লাহ এর কাছে বায়াত হইলাম। এই মাওলানা গঙ্গুই সারা জাহানে সকল ওলামা যাকে বড় মনে করে তিনি হাজী সাহেবের হাতে বায়াত করেছেন, তা আমি কি তাহলে, আমি গিয়ে পরে ওখানেই পড়ছি, যা এক জায়গায় যাই। তো মাওলানা গঙ্গুইর চোখ দিয়ে দেখছেন মাহকিমুল উম্মত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইকে। এই জন্য উম্মতের উচিত, উম্মতের মুসলমানদের উচিত যে নিজের চোখ দিয়ে কোন আল্লাহওয়ালাকে না দেখা, আকাবের উম্মতের চোখ দিয়ে কোন আল্লাহওয়ালাকে যাচাই করা। এত ওলামা, এত মাশায়েখ, এত বুজুর্গান দিন অমুক আল্লাহওয়ালাকে এরকম বড় মনে করে, তাহলে আমি চুনাপুনি তাকে কেন বড় মনে করবো না? আমি নিজেকে রুই কাতল বোয়াল কেন মনে করতে গিয়া ধ্বংসের পথে রওনা হইতেছি? তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি এত বড় ছিলেন যে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রহমাতুল্লাহর মতো মানুষ যার কিতাব পড়ার পরে হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মুজাদ্দিদ বলছিলেন, মাওলানা কাসিম নানুতবীর কিতাব পড়লাম, আল্লাহর কসম আমি একটা লফজও বুঝি না, ওনার কোন একটা বাক্য আমি বুঝি না, এত বড় মাপের এলম দিয়েছেন আল্লাহ তাআলা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি। সেই হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হাজী সাহেবের নিকট আমি গিয়া বায়াত হয়েছি, তার এলিমের সামনে আমার মাথা নত হয়ে গেছে, সেই কারণে এত বড় বিশ্বের সবচেয়ে ভারী আলেম দিন তিনি বলেন যে হাজী সাহেবের কাছে আমি বায়াত হয়েছি, তার এলিম দিকে তার এলিমের সামনে আমার মাথা নত হয়ে গেছে। শুনছেন প্রিয় বন্ধুরা, কি আর বলবো, এটার ব্যাখ্যা দিতে গেলে ঝামেলা, আজকে ব্যাখ্যা ছাড়াই বলি। এলেম দুই প্রকার, একটা হলো যে ওই এলেম যেটা যার সঙ্গে আমল আছে, কি কথা বলেন নাই, বস্তুতে এটাকেই এলেম বলে। হাজী সাহেবের এলেম যা ছিল সব সবসময় পুরো আমল ছিল, এই জন্য তার এলেমকে মাওলানা এলেমের চেয়ে ঊর্ধ্বে মনে করতেন, কি কথা বলেন নাই। এত এলেমের এক ব্যাখ্যা হলো, এলেমের দ্বিতীয় ব্যাখ্যা হলো যে খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক বড় অনেক বড় এক ব্যক্তিত্বের হাওলা দিয়ে দিচ্ছেন যে এলেম কি জিনিস, যে এলেম হল এক ব্যাখ্যা দিচ্ছেন এক আয়াতে বাগরে, যে যখন মানুষ আল্লাযীনা আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই আয়াতে বাগরে তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুনা নাদীহিম ইলা মা লা ইয়ালামুনা, যে সকল মানুষ আমল করে নিজের এলমের উপরে, তা আল্লাহ পাক বলেন যে আমি তাকে অজানা বহু এলমটাকে দান করতেই থাকি, তাকে নিশ্চিত এটা গ্যারান্টি যুক্ত এলমের মহাসাগর তার জন্য আমি উন্মুক্ত করে দিব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ যেহেতু নিজের পূর্ণ শরীয়ত সম্মত এলমের উপরে পূর্ণ আমলের অধিকারী ছিলেন, আল্লাহ পাক এলমের মহাসাগর তার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। তো সেটার দিকে তাকায় মাওলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ বলতেছিলেন যে হাজী সাহেবের এলমের সামনে আমার এলম কোন উল্লেখযোগ্য কিছুই, এতক্ষণ বুঝে আসছে হাজী সাহেবের মাকাম কিছুটা। সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই রে আমার ভিতরের যা দশা এটা যদি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে খুলে দেন, লজ্জায় আমার মুখ লুকানোর কোন জায়গা থাকবে না। শুনছেন প্রিয় বন্ধুরা, আগার আল্লাহ তাআলা মেরি এত্রি পেত্রি খোল দে, আমার যদি যা কিছু আছে আপনি উজুরের মধ্যে লুকানো, এগুলি সব যদি রব্বুল আলামিন খুলে দেন আমার কোন উপায় নেই, আমি কাউকে মুখও দেখাইতে পারবো না। এরকম যে যত বড় হন নিজের ভুল ত্রুটিগুলো তার তত স্পষ্ট বেশি মনে পড়ে, বুঝে আসে, নামাজ পড়ে মনে করে পুরোটা ভুল হয়েছে, রোজা রাখা মনে করে সন্ধ্যা পর্যন্ত সারাটা ভুলের মধ্যে ছিলাম, ত্রুটির মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, কোন আমার রোজা হয়নি ঠিকভাবে, আমার কোন নামাজই হয়নি ঠিকভাবে, পুরাটাকে দোষ মনে করে, কি কথা বুঝে আসছে। এবং এটা না যে আসলে এটা কোন দোষ না, বরং এটা দোষ কারণ আল্লাহ পাক, আল্লাহ পাক যেরকম বড়, সে আল্লাহ পাকের শান মোতাবেক আমল পেশ করতে না পারা ত্রুটি না ত্রুটি, এটা কোনটা আমার এটা? যারা নিজেরা নিজেকে ত্রুটিপূর্ণ মনে করেন সেটা তাদের দৃষ্টিতে যেটা ত্রুটি আসলে এটা ত্রুটি, কিন্তু এই যে ত্রুটি মনে করা এটা এমন একটা ঘটনা যার কারণে তাদের মর্তবা উর্ধে উঠে যে বান্দা তুমি নামাজ পড়ে মনে করো দোষ করছো, তাহলে তোমার আরো উর্ধে উঠে গেল। পদোন্নতির কারণ হয় সেটা, প্রমোশনের কারণ হয় সেটা। আচ্ছা তো বলছিলাম যে নিজেকে আমরা যে ত্রুটি বিচ্ছুতি বলো এটার ব্যাপারে দুইটা দৃষ্টান্ত পেশ করবো বলছিলাম, একটা হাদিস রহমাল্লাহটা পেশ করলাম না, আর একটা বলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, সারা দুনিয়ার উলামায়ে দ্বীন যাকে অনেক উঁচু মানের আলেমে দ্বীন মনে করেন, নিঃসন্দেহে তিনি বড় মাপের আলেম ছিলেন এবং সেই যুগের বিখ্যাত মুফতি সাহেব ছিলেন এবং আরেফ বিল্লাহ ছিলেন, বড় মাপের আরেফ বিল্লাহ ওলিয়াল্লাহ ছিলেন। সেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ মৃত্যুর পরে একজনের স্বপ্নে দেখলে, এক বুজুর্গ স্বপ্নে দেখছেন, বললেন যে হযরতজি কি খবর? আরে এই যে যত রুমুজ এবং আসরা, যত আমার এই যে ভেদের কথা মার ভেদের বয়ান যত জাল ছিল সব শেষে কোন কাজ হয়নি, শুধু ভোর রাত্রে এই কয়েক রাকাত যে পড়ছিলাম আল্লাহ পাক বললেন জুনায়েদ চল এই কয়েক রাকাত সিরা ছেড়ে মাফ করে দিলাম, তোমার বাকি কোন বিষয় এরকম ছিল না যেটা দ্বারা আমি তোমাকে মাফ করব, শেষ রাত্রে এই কয়েক রাকাত সিরা তোমাকে আজকে মাফ করে দিলাম। জুনায়েদ বাগদাদীর মতো মানুষ সারা জীবন এরমার আমলে ডুবা আর আল্লাহর দিন প্রচারের ডুবা, দিনের খেদমতে ডুবা, একদম সম্পূর্ণ আপাদমস্তক নিমগ্ন, সেই মানুষটা যদি কথা বলেন যে আমার দু চার রাকাত ভোর রাত্রে এইটা উসিলা দিয়ে আল্লাহ তাআলা এটাকে বাহানা বানায় আল্লাহ আমাকে মাফ করছে, বাকি সব জায়গায় ধরা খেয়ে গেছি, তাহলে আমরা ধরা না খাওয়া কে কে সেটা বলে? এই ভদ্রলোকের একটু হাত উঠে দেখা যে ধরা আমি ধরা খাবো না কোনো ক্রমে। কোন ভদ্রলোক থাকলে শাইখুল হাদিস সাহেব মুফতি আজম সাহেব তো বলে যে আমি এই ব্যাপারে আমি একদম টেনশন মুক্ত, কোন মানুষ আছে এরকম হুশওয়ালা কোন মানুষ, বুঝওয়ালা কোন মানুষ এরকম ভাবতেই পারে না। প্রমাণিত হল কুল্লু বানি আদম খত। আর একটা দৃষ্টান্ত সাহাবীদের দ্বারা, হ্যাঁ সেটা হল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন নামাজ পড়ি, সিদ্দিক নামাজ পড়লেন এখন আমি আল্লাহর কাছে ফিনিশিং দিব কি বলি, নামাজ শেষ করব কি বলি, কি বলতে পারি এই সময়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিদ্দিক তখন বলবা কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি তো ভীষণ অপরাধ করলাম, জলাম তো মানে ভীষণ অপরাধ, আর ছোট ছোট অপরাধকে সাধারণত কোরআন সুন্নাহর পরিভাষায় জামুন বা খাতিয়াতুন বলে, কিন্তু এটা আম না, নিয়ম একটু সব জায়গায় না, কোন জায়গায় ব্যতিক্রম আছে কথা বোঝেন নাই, জুলুম মানে সঙ্গীন অপরাধ করছি আমি, আর বললেন নামাজ বলে সঙ্গীন অপরাধ, এবং জুলুমান কাসিরা এটা না যে একবার জুলুম অসংখ্য জুলুম করলাম এতক্ষণ পর্যন্ত, তৎপরলি আপনি মাফ করে দেন আমার নামাজ রোজা এখলাস আমলের বরকতে না উসিলে না মাফ করে তো নিন, সিরফ নিজের গুণে আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি ক্ষমাশীল আপনি সীমাহীন দয়াওয়ালা, সেই উসিলে আপনি আমাকে মাফ করে দেবেন। শুনছেন প্রিয় বন্ধুরা, তাহলে নিজেকে সব সময় ত্রুটিপূর্ণ মনে করা চাই, লাখ হজ করার পরে, লাখ উমরা করার পরে, লাখ তাহাজ্জুদ পড়ার পরে, লাখ বুখারী শরীফ পড়ানোর পরে নিজেকে মনে করা চাই আমি দোষওয়ালা আমি ত্রুটিওয়ালা, যেই বন্দা হাজারো ভালো আমল করার পর নিজেকে দোষী মনে করে তো সেই বন্দাকে আল্লাহ পাক অনেক উর্দ্ধে উঠান, অনেক আদর করেন, প্রেয়ার করে যে তুই খুবই ভালো মানুষ, তুই খুবই ভালো বন্দা, হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্দা নেক আমল করে তো নেক আমল করার পরে বলে যে এটা আমি করছি, আমি হজ করলাম দশ বার করছি, উমরা গেলাম বিশ ত্রিশ বার, এই আল্লাহ পাক নারাজ হন এবং বলে যে তুই করছি এগুলিকে আমি তোর দিয়ে করাইছিলাম, করাইলাম আমি, তৌফিক দিলাম আমি, এই মাথা এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার ভিতরে জজবা অনুরা এই বেকুলতা সব তো আমি দান করলাম, আর তুমি এখন বলতেছো আমি করছি, যা যা আল্লাহ পাক নারাজ হয়ে তার জন্য জাহান্নামের ফয়সালা করেন যে তুই আমাকে চিনলি না, আমার শুকর করলি না, আমার প্রতি কৃতজ্ঞ থাকলি না, তোর নিজের প্রতি নজর করলি, যা জাহান্নামে যা, ওর জন্য জাহান্নামের ফয়সালা হয়। আরেক বান্দা সে নানান ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পরে কান দেওয়ার পরে আল্লাহ আমার গুনাহ হয়েছে আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি বহুত নিচু বহুত খারাপ, আমি একদম নষ্ট, আমার জীবনে ভালো বলতে কিছু নাই। আল্লাহ পাক বলেন কি যে তকদীরের কলম দিয়ে আমি নিজে লিখে দিচ্ছি তুই অমুক তারিখে গুনাহটা করবি, তা আমার কলম তুই অতিক্রম করার কোন ক্ষমতা আছে? তুই বলতেছিস এখন আবার যে আমি গুনাহ করছি, যা তো মাফ করে দিলাম তোরে এবং তোর জন্য জান্নাতের ফয়সালা করলাম। গির গিরা কে জো মাংতা হে জান সাফি দেতা হে উসকো মাই গুলফাম আর না জো নকলে করে জো মাই আসান সাফি রাখতা হে উসকো তৃষ্ণা কা যে নিজেকে মিটা মাথা মত করে আল্লাহ পাক তার মাথাকে উন্নত করে উঠতে উঠা আর যে বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে আর নিজেকে কিছু মনে করে বড়ামি করে অহংকার করে তো আল্লাহ পাক তাকে তলায় দেন একদম রসাতলে নিয়ে দেন শেষ করে দেন একদম ধ্বংস করে দেন নাউজুবিল্লাহ। ইবলিসের ছিল নাকি সবই ছিল, কোন অভাব ছিল না ইবলিসের, যেমন আমল এলেন যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক যত এলেন দিয়েছেন সব এলেন ইবলিসের মুখস্থ আছে, এত বড় এলমের অধিকারী মিস্টার আল্লাহ, শুনতেছেন আপনারা মিস্টার আল্লাহ এত বড় এলমের অধিকারী, আর কোন এক বিগত জায়গা খালি রাখে না ইবলিস যেখানে সিজদা করছে আসমানের উপরে, এত এত বড় এবাদত এবং আমলের অধিকারী কিন্তু তারপরও জাহান্নাম, নিজেকে কিছু মনে করার কারণে আল্লাহ পাক বলেন আমি বললাম আমার কথা মানল না, আবা ওয়াস্তাকবারা এবং অহংকারে ধরছে তাকে, এই জন্য সে মজবুত হয়ে গেছে নাউজুবিল্লাহ নিজেকে কিছু মনে করা মজবুত হওয়ার রাস্তা এটা, আল্লাহ আমাদের হেফাজত করেন। অনেকের মাথায় ক্যান্সার পয়দা হতো ভিতর আমার এলে আমার আমল আমার তাহাজ্জুদ আমার কিছু, আরে ইন্না লিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন। যাই হোক তো বলতেছিলাম কিছু আমল এরকম আছে সহজ কিন্তু এগুলো তারা সর্বোচ্চ নৈকট্য অর্জন হয়, তার মধ্যে একটা কি যে আমি যে বললাম সর্বোচ্চ নৈকট্য, শুনে কোন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব ইবাদত বন্দেগীর যেটা টার্গেট সেটা হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জন, সেই নৈকট্য অর্জন হয় দোয়ার দ্বারা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহীনা ফিদ দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল বান্দা আল্লাহকে নাছোড় হয়ে ধরে চাইতে থাকে আল্লাহ পাকের কাছে, চায় খালি চাই চায় চাইতেই থাকে, চায় তো ছাড়েই না, আল্লাহ দিতেই হবে এটা এরকম ভাবে বলে, তো আল্লাহ পাক তাদেরকে মাহবুবিনের মধ্যে সামিল করেন, তার প্রিয় পাত্রদের মধ্যে তাকে স্থান দান করেন। কত উচ্চ মর্যাদা সেটা, আল্লাহর মাহবুব হওয়া আল্লাহর প্রিয়জন হওয়া এটা কি সর্বোচ্চ মর্যাদা না? আর কোন মর্যাদা এটা? আর ইস্তেগফার তো এসা জিনিস যে আল্লাহ পাক নিজে বলছেন যে কোনো বান্দা মাপ চাইলে আমার এত খুশি লাগে তো ওরে মাপ তো করেই দিই। এরপরে হলো যে হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতে পাকের আরেক অর্থ সেটা এই মুহূর্তে বলতে চাই না, হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফার ধরে, লাযিমার তরজমা কি ইস্তেগফার ধরে, ইস্তেগফার যখন দেখো মাফ চাইতেছে মাফ চাইতেছে মাফ চাইতেছে আল্লাহ মাফ করে দেন, ইস্তেগফার ইস্তেগফার করতে থাকে, লাযিমা মানে আকসার আল ইস্তেগফার, যে বেশি বেশি ইস্তেগফার করে তো জাযাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক এত খুশি হন যে যত সংকট আছে সবটা থেকে তাকে উদ্ধার করেন, ওয়া মিন কুল্লি হামিন ফারাজা সব টেনশনের তার টেনশন দূর করে দেন আল্লাহ তাআলা, কোন টেনশন টেনশনের মধ্যে তাকে থাকতে দেন না, কিসের কি টেনশন, আমি আছি তোর সঙ্গে তো টেনশন গে আমিন করলে হামিন ফরাজা ও রাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এত খুশি হন যে তোর আমি অভাব অনটন দেখতে চাই না, কল্পনাতীত ভাবে আল্লাহ পাক তাকে রিজিক দান করেন, তোর পকেট খালি থাকবে এটা হবে না, আমি দিতেই থাকি খালি হবে কি জন্য আমার কি নাই, ওয়ারে পেয়ারা মাওলা। অথচ এই হাদিসে যে এই ফজিলতার মর্তবার বয়ান হল ইস্তেগফারকারীর জন্য সেটা কোরআন শরীফে বয়ান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকীদের জন্য, কুরআন শরীফে বয়ান করেছেন রব্বুল আলামিন মুত্তাকীদের জন্য, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে গুনাহমুক্ত জীবন বানায় রাখবে আল্লাহ পাক সব সংকট থেকে তাকে উদ্ধার করবেন, পেরেশানি থেকে হেফাজত করবেন, কল্পনাতীত ভাবে তাকে রিজিক দান করবেন। কিন্তু একই মর্তবা একই সুযোগ সুবিধা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার জন্য। দাইফুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাসরে মিশকাস কিতাবে ব্যাখ্যা করে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ফাইনাল মুস্তাগফিরিন নুজিলু মানজিলাতাল মুত্তাকি। আরে ভাই দেখো তামাশা, যে মুত্তাকিদের যে মর্তবা ইস্তিগফারকারীদেরকে আল্লাহ রাসূলের ভাষা আল্লাহ পাক সেই মর্তবা দিয়ে দিয়েছেন। এজন্য আমার শেখ রহমতুল্লাহ আলাইহি আরেফে কামিল ছিলেন, সেজন্য তিনি বলেন যে জিসকো ইস্তিগফার কি তৌফিক হাসিল হো গই ফির নহীঁ জায়েজ ইয়ে কহনা কি ও বখশিদা নেই। যে বন্দা ইস্তিগফারে অভ্যস্ত বারবার মাফ চায় বারবার মাফ চায়, কারোই কথা বলার কোন অধিকার নাই, যে বন্দা মাফ পাবে না নিশ্চয়ই সে মাফ পেয়ে যাবে, আরামসে জান্নাতে চলে যাবে। এই সত্য আমরা কবে উদ্ঘাটন করবো কবে বুঝবো? দেখেন কোন আরেফে কামিল আল্লাহ বলার সৌভাগ্য ব্যতীত এইরকম গভীর এবং নিশ্চিত এলম অর্জন হয়। যে সকল এলম মানুষ মালুমাতের আন্দাজে পড়ে ঠিক কিতাবাদি থেকে এগুলোর উপরে পূর্ণ ইয়াকিন বিশ্বাস করা একদম যেটাকে সরে সদর বলে সরে সদরের পজিশনে এটা অর্জন হয় না দুই জিনিস দ্বারা, তাকওয়া এবং আরেফিনের সৌভাগ্য। তাকওয়া এবং আরেফিনের সৌভাগ্য, তাকওয়ার উপর চলা আরেফ বিল্লাহর সঙ্গে উঠা বসা করা তো এক তো দোয়া হলো ইস্তিগফার এবং তওবা, এবং ইস্তিগফার হলো ইস্তিগফার এবং তওবা না এই সব দ্বারা। আর কি হলো? চোখের পানি, আল্লাহ পাককে চোখের পানি দেখাইতে পারবি ঝরঝর তাকে একদম সে পেয়ার কোলে তুলে নিয়ে যাবে, চোখের পানি দেখাইতে পারলেই হলো। ছোট বাবু কান্নাকাটি করে চোখের পানি দেখলে মা একদম সে তাকে টান দিয়ে কোলে তুলে নিয়ে যান, তার মানে চোখের পানি সর্বোচ্চ নৈকট লাভের রাস্তা। সন্তোষের বন্ধুরা, এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে চশমেকে তাহা কি ভাগ্যবান সে চক্ষুগুলো যেগুলো মাওলার জন্য কামবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমতুল্লাহ আলামিন ছিলেন, আল্লাহর পরে সবচেয়ে রহমতওয়ালা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বলেন যে চোখের পানিকে কানতে যদি নাই পারলা তাহলে কান্নার ভঙ্গি দেখা বন্ধ করো, এতে ওই মর্তবা নসিব হয়ে যাবে। আগে কথার সঙ্গে মিলে বলছেন এটাকে, কানতে না পারলে এটা করো এটা দিল সে একই মর্তবা, কান্নাকাটের যে মর্তবা কান্নার ভঙ্গিরও একই মর্তবা। এটা দৃষ্টান্ত আমি অনেকবার বলছি বিভিন্ন সময়, যে কোন বাচ্চা কান্নাকাটি শুরু করছে তো জিজ্ঞেস করে বাচ্চার মায়ের কাছে, বাবা জিজ্ঞেস করেছে ও কান্দে কেন, বুঝুন না এই যে চকলেট আপনারা দেখছেন এখন চকলেটের জন্য গান করছিল, আরে আল্লাহ রে জলদি কর দে তো তাড়াতাড়ি চকলেট নিয়ে আস দোকান থেকে, এর ভিতরে আর একটা আর একটু সাইজে বড় সেটা গাল ভার করে আরেক দিকে ফিরে ওয়ালের দিকে ফিরে দাঁড়ায় আছে, ও চেষ্টা করে দিচ্ছে কান্না টান্না কিছু আসে না, ও যত ছোট বাচ্চা মানে চকলেট দেয় না কেন জন্য কামছে জম কান্দা বললো, ছোট বাচ্চাদের মনই এরকম নরম কিন্তু বড় সাইজের মন তো এত নরম এখন থাকে না, তো ওই জন্য ওটা কাঁদতে পারতেছে না কিন্তু চকলেট ওরও খাইতে ইচ্ছা করে বড় গাল ভার করে দাঁড়ায় আছে। তো স্বামী জিজ্ঞেস করে কি আবার ওর কি হলো, তো বুঝেন না ঘটনা একটাই, আরে যা তোরা ওর জন্য চকলেট নিয়ে আস, একটা চকলেট নিলো চোখের পানি দেখায় আরেকটা চকলেট নিলো খালি গাল ভার করে কান্নার ভঙ্গি দিয়া। আহা প্যারা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে কান্নে যে লাভ কান্নার ভঙ্গি দেখালে সে কি লাভ, এটাই হচ্ছে ইসলাম হল ফিতরতের ধর্ম, ফিতরতাল্লাহি ফাতারান্নাস আলাইহা, ফিতরতাল্লাহ ইসলাম ফিতরতের ধর্ম, এটা বুঝার জন্য সে সারা ধান খুঁজলে কয়জন আলেম পাওয়া যাবে। ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হাদিম রাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একবার বলছিলেন যে মাওলানা মিয়া মৌলভী রশিদ আহমদ মক্কা শরীফে বলছিলেন, মৌলভী রশিদ আহমদ নিজের হাল অবস্থা আমাকে জানাইতেছে না, তো তাকে সালাম বলবে না এই খবরটা পৌঁছাবে। তো মক্কা শরীফ থেকে হিন্দুস্তানি মানুষ ফিরে আসলে মাওলানা গঙ্গুই সঙ্গে দেখা করে বলছেন যে হাজি সাহেব বলছেন কি খোঁজখবর কিছু লেগে লাগে না। তো হযরত গঙ্গুই চিঠি লিখছেন, এত লম্বা কথা এখন বলার সময় আছে? তো চিঠির মধ্যে লিখছেন যে হযরতজি আমি কি হাল অবস্থা লিখব, আপনার সোহবত উঠে আসার পর থেকে আমার অবস্থা হলো এই যে শরীয়ত তবিয়ত ভঙ্গি। শরীয়ত তবিয়ত ভঙ্গি, শরীয়তে পাক আর যা বলে আমার তবিয়ত তাই বলে, শরীয়ত যেটা চায় আমার অন্তর আমার আত্মা আমার রূহ একদম সেটাই চায়। ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। চরিত্র আর মন এবং মনন দিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করে সেটা অক্ষত থাকলে বান্দা আল্লাহর দেওয়ানা না হয়ে পারবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হার কাফের মুশরিকের আত্মার ভিতরে ওই রকম আল্লাহর মহব্বত লুকায়িত আছে, গাড়া আছে, দাফন করা আছে। সেটা কি আছে? দাফন করা আছে। কোন আল্লাহ ওয়ালার সুবতে গেলে ওই ম্যাচের ম্যাচের মধ্যে কাঠির খোঁচা লাগলে যেরকম আগুন জ্বলে উঠে, কোন আল্লাহ ওয়ালার সুবতে গেলে ওইভাবে অন্তরের অন্তরের ঘষা লাগে, কাঠির ঘষা লাগে, আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে শুরু করে যেটা আগে দাফন করা ছিল সেখানে। দিল আদল সে কুয়ে আজ কা সদাই হ্যাঁ চোট পুরানি ও উবর আই হ্যাঁ দিল আদল সে কুয়ে আজ কা সদাই হ্যাঁ চোট পুরানি ও উবর আই হ্যাঁ। এই মন আজকে থেকে প্রিয় মাওলার পাগল, সেই কবে তিনি বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, সামনা সামনি আমাদেরকে বসায়া রুহদেরকে তখন বলছিলেন কিরে আমি রব লাগি? তো আমরা সকলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রথম দেখার পরে আল্লাহকে রুহের চোখ দিয়া এই যে আল্লাহর দেওয়ানা হয়েছে প্রত্যেক মানুষ সেটাই দুনিয়া দেখা প্রকাশ পায়। আর দেখা যায় তাহাজ্জুদের জন্য ছুটতেছে, নামাজের জন্য ছুটতেছে, মিথ্যা কথা বলতে রাজি না, জিনা করতে রাজি না, সুস গাইতে রাজি না, গুনাহ করতে রাজি না, অথবা ভুল ত্রুটি হয়ে গেছে এখন অস্থির লাগে। কি অস্থির লাগে? কেন ওই আগের যে মহব্বত যেটা দাফন করা ছিল ভিতরে আত্মার ভিতরে ওইটা এখন উচ্ছ্বাসিত হইতেছে, ওইটা এখন মাথা তুলতেছে, ওটা অস্থির করে তুলতেছে বান্দাকে। দোস্ত ইয়া ভালো আতে হ্যাঁ ঘাত মিলনে কি ও খুদা আপনি বদলাতে হ্যাঁ মহব্বত দোনো আলম মে হি জাকর পুকার আয় কে জিসে কো ইয়ার চাহ উসি কো ইয়ার ইয়ার আয়। যখন আসমানে বান্দাকে আল্লাহ পাক চান যে ওই কই গেল, ওই বান্দা জমিনে ছটফট করতে থাকে আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে দৌড়াতে থাকে, আল্লাহর দিকে দৌড়াতে থাকে। মেরি তলব ভি কিসি কে করম কা সদকা হ্যায় কদম ইয়ে খুদ নেই উঠতে উঠায় যাতে। আমি যে নামাজে ছুটি, আমি যে রোজায় ছুটি, আমি যে হজ যাকাতের জন্য ছুটি, আমি যে আল্লাহ পাকের জিকিরের জন্য ছুটি, সুন্নত তরিকার জন্য ছুটি, আমি নিজে করি যে এমনটা নয়, আল্লাহ পাকের রহমত আমাকে ধাক্কা দিয়ে ওইদিকে এবং ওদিকে চালা এবং সামনের থেকে যজ্ঞ কর্ম আমাকে আগের থেকে টানতে থাকে, চলো চলো মাওলার দিকে, চলো মাওলার দিকে। পীর জঙ্গি গায়বুয়ার পাশে হুদা হাব্বা দায় বুড়া মানুষ সারা জিন্দগি শেষ হয়ে গেছে গান আর বাদ্য করতে করতে। বুড়া কালে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানাতে এখন আর গান শুনে না মানুষ, কেউ ওর দূরে কোথাও থাকতো এই বেচারা, এখন আর কেউ গান শুনে না, গলা ভালো লাগে না। তো দেখে যে এখন খানা টানাও নাই, অভাব অনটন, শরীর অসুস্থ, ঘরের লোকেরা না খায় কষ্ট পাইতেছে। তো মদিনা শরীফের দূর কোন এরিয়াতে গিয়া কবরস্থানের মধ্যে খোলা কবর, এটার ভিতরে পা ঝুলে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জোয়ান ছিলাম, গলা সুন্দর ছিল, তো অনেক আমার গ্রাহক ছিল, অনেক আমার গ্রাহক ছিল, ওই সময় তো আমার গান শুনতো আর আমাকে পয়সা দিত, সেদিয়া সংসার খুব গরম গরম চলত, কিন্তু এই বুড়া গলার আওয়াজ আর কেউ শুনে না। এখন আমার পয়সা করি নেই, ঘর সংসার মিসমা, বাচ্চা কাচ্চা ঘরের লোকজন সব না খেয়ে কষ্ট পাইতেছে। হে আল্লাহ তোমার কাছে তো বুড়া জোয়ান নাই, এই বুড়া অপরাধী তোমার কাছে মাফ চায় তুমি মাফ করে দাও। মারানা জালাত নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে আল্লাহ পাক ইলহাম করেছেন যে কবরস্থানে এক বুড়া কাঁদতেছে, তুমি যাও ওকে বলো আমি ওকে মাফ করে দিলাম, আমার ওলিদের মধ্যে সামিল করলাম এবং তার জন্য বাইতুল মাল থেকে এখন থেকে তুমি রসদ জারি করো, ওর ঘর সংসার পরিচালনার ব্যবস্থা করো তুমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা নবী রহমতুল্লাহ সেই ঘটনা বয়ান করে বলেন, পীর চেঙ্গি, পীর চেঙ্গি মানে এই যে বাদ্য বাদনা ওয়ালা পিসা, পীর মানে বুড়া, যে বাদ্য বাদনা ওয়ালা এই বুড়া কায়দুয়াত খাসে খোদা, এ আবার কিভাবে আল্লাহর বিশিষ্ট বান্দা এবং ওলি হবে? হাব্বাদা আই জজবে পেনা হাব্বাদা, ধন্যবাদ হে জজবে করম তোমাকে ধন্যবাদ, হে আল্লাহ পাকের গোপন রহমতের টান এবং আকর্ষণ তুমি তাকে উঠে উড়ে নিয়ে গেছো। নাও নি ধম্মবাস কে রিদানে পাদানোস নাগা বৈ পুরুষ বা মঞ্জিল সিদা। এক বুজুর্গ বলছে, টেনশন করো না, নিরাশ হয়েও না, অনেক পুরানা পুরানা মত জঘন্য অপরাধী এক চিৎকার দিছে মাওলাকে ডাক দিয়া, এক চিৎকারে একটা ওলিদের উচ্চ মাকামে পৌঁছে গেছে। আমরা সকলে তওবা করব পাকাভাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। যা জিন্দগি যা নষ্ট আমি হয়ে গেছি তো গেছে, এখন তো পিনে কুতুবে হিসাব পিলি আবার রোজে হিসাবটা ঘর ঘর, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাদের বুঝতে হবে, চিন্তা করতে হবে, হায় কালকে আমাদের রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো কি নিয়া, হিসাব দিব কিভাবে, এই চিন্তা করে তওবা করার আগে বাড়া, আগে বাড়লেই পিছনে সব মাপ, সব মাপ ইনশাআল্লাহ তাআলা। ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই, আল্লাহ পাকের রাস্তায় যে কদম উঠায় এই কদম আর পিছনে যায় তো আগে চলতেই থাকে, তবে কি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই। শুনছেন প্রিয় বন্ধুরা, যারা কোন আল্লাহ ওয়ালাদের সঙ্গে ফ্রেশ সম্পর্ক রাখে, ফ্রেশ মনে রাখবেন আল্লাহর জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক আদবের সাথে মহব্বতের সাথে আনুগত্যের সাথে রাখে, আল্লাহর কসমে মানুষ মাহরুম হইতে পারেই না, বঞ্চিত থাকতে পারেই না, জাহান্নামে যেতে পারেই না, কারণ হাদিসে কুদসি রব্বুল আলামিন সাফ বলছেন হুমুল কওম আমার এই বন্দার আল কাওম মানে আমার এই কামেরিনের জামাত এমন লোকেরা যারা এদের সঙ্গে উঠা বসা করবে জাহান্নামী হবে না কেউ। আল্লাহ পাক বলে দিচ্ছেন পরিষ্কার, এই হাদিসের কথা বারবার কত শোনা যে এইখানে এই ঘটনা যে আল্লাহর আল্লাহ ওয়ালাদের এক জামাত আল্লাহর জিকিরে মশগুল, ফেরেশতারা সকলে চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন, আল্লাহ পাকের নিকট পৌঁছলে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে এরা কি করে, যে আপনার গুণগান আপনার প্রশংসা জান্নাত চা জান্নাত থেকে মুক্তি চা ইত্যাদি, এই সব বিস্তারিত শোনার পরে তো আল্লাহ পাক বললেন কি, তোমরা সাক্ষী থাকো, ফাসাদু আন্নি কাদ গাফারতুল্লাহ, এই ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, তোমরা তো ঘটনা দেখে আসছো না, তোমরা চাকচুর্যদর্শীরা সাক্ষী থাকো, ওদেরকে আমি মাফ করে দিলাম, এই মাফ করে এই যে এই মাগফিরাত মানি, এই মাগফিরাত মানি মাফ করে দিলাম, জান্নাতের ফয়সালা করলাম, আউলিয়াদের মধ্যে সামিল করলাম। মাগফিরাতের হাকিকত বুঝা উচিত আমাদের, নবী রসূলদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, বড় বড় সিদ্দিকীনের সম্পর্কে আল্লাহ পাক বলেন যে ওরা এত সুন্দর কাজ করছে পরে আমি মাফ করে দিছি, এটা আল্লাহ পাকের শাহানা আন্দাজ, শাহানা আন্দাজ, যা মাফ করে দিছি তোরে, তার মানে এখন থেকে আমার ঘরে থাকবি। বাদশাহ যখন বলে যে এই তোরে মাফ করে দিলাম, বাচ্চার কাছে বসে আছে এখন দশ দোকান বিছাইলে বাচ্চার সঙ্গে খাইতে বসে গেছে, তার মানে মাফ করে দেওয়া মানে এখন এখন থেকে আমার ঘরে থাকবে। শুনতেছে প্রিয় বন্ধুরা, অর্থাৎ বিশিষ্ট বান্দাদের মধ্যে সামিল করেন। তো যাই হোক, যখন আল্লাহ পাক বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম, এক ফেরেশতা উঠে বললেন যে আল্লাহ ইন ফিহিম রাজুলুন ইন্নামা জাআ লিহাজাতিন, এর মধ্যে একটা লোক আছে, এই এই গ্রুপের লোকই না, অন্য বাইরে থেকে আসছে এই লোকটা, এই গ্রুপের না, এই জাতের এই কিসমের লোকই না যা আপনাকে নিয়ে মজবুত থাকবে ব্যস্ত হবে, বরং ব্যক্তিগত কোনো কাজে যাওয়ার পথে হঠাৎ বসে গেছে এইখানে। আসছে ব্যক্তিগত প্রয়োজনে, হঠাৎ বসে পড়ছে এসি কেন, ব্যক্তিগত প্রয়োজনের সূত্রেই যাওয়ার পথে এখানে বসছে, মানে সূত্র এটা না একদম কমপ্লিট বুঝেছেন ফেরেশতারা কিভাবে বর্ণনা দিচ্ছে। এই জন্য ফা কত মানার জন্য বা কত মানার জন্য এগুলো যদি আগের থেকে ভালো করে না পড়া হতো এগুলো এই মজা পাইবা করতে গিয়ে, এই হাকিকত বুঝবা করতে গিয়ে মা হুম তাদের সঙ্গে বসে গেছে, কিন্তু মা হুম এসে গেছে, মা হুম তাদের সঙ্গে, মা হুম কোন মা সাদিকিন আল্লাহ আল বারাকা মা কাবিরকুম, এই মা হুম এসে গেছে যে তাদের মাইয়তে বসে গেছে, তাদের সঙ্গে বসে গেছে। আল্লাহ পাক বললেন যে লাহু কদ গফারতু, আমি ওই আমার প্রিয়দের সঙ্গে যে বসছে ও হাজার গুনাহগার হওয়া সত্ত্বেও আমি তাকেও মাফ করে দিলাম। হাদিস পড়ার এবং পড়ানোর মজা তখন পায় মানুষ যখন যিনি পড়ান তিনি ওরি আল্লাহ, আর যারা পড়ে তারা ওরি আল্লাহ, তখন নূরের দরিয়াতে ডুবে তখন তারা পড়তে থাকে, নূরের দরিয়াতে ডুবে পড়তে থাকে, একটুখানি ইশারা করলে হাজার মাইল পর্যন্ত দেখতে থাকে, বুঝতে থাকে, হাজার হাজার মাইল লাখ কোটি মাইল পর্যন্ত তার নজর যায়, সেই নজর বানাইতে হয় আর সেই নজর বনে আল্লাহ ওয়ালাদের সুবত না, কিতাব সে না ওয়াজ সে না দর সে পয়দা দিন হতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। কেসা কেসা মামলা বলো ভাই, আজকে আজকে মনে মনে ভাবছিলাম কি যে মান রফিক কোন আশার কবিতা পড়ে মধ্যখানে আমি কিছু বলতে শুরু করি, তো পরে আর মুস্তাকিল বয়ান হয় না, ওই এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণই বা প্রসঙ্গ টানতে টানতেই বস সময় শেষ হয়ে যায়। তো আজকে আসতে সময় খামোখা এটা আমার উচিত ছিল না, আল্লাহ মাফ করে দেন, তো আমি মনে মনে ভাবলাম যে আজকে তেমনটা করবো না, দেখেন আমার ওই কথা খেয়ালই আছে, আমার কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক না, এই জন্যই বলছি সে আল্লাহ মাফ করে দেবে, তো ভাবলাম যে আজকে মহান রফিক পড়বে পরে আজকে মুস্তাকিল খুতবা করে পরে বয়ান করবে ইনশাআল্লাহ। ওয়ারে ওয়া কোথায় গেল আমার সিদ্ধান্ত, সিদ্ধান্তকে চূর্ণ বিচূর্ণ করে দেন এমন কেউ আছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ, আমা তাশাউরা ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু বলেন যে তোমরা কি চাইবে, আমি চাইলে ফের তোমরা চাইবে, তোমাদের মাসিও তো তুই না আমার মাসিও ছাড়া, আমা তাশাউরা ইল্লা ইয়াশাআল্লাহ, কি চাও তুমি আমি না চাইলে, তোমার নামাজ দিবে এই আয়াত পাক বলে, তুমি নামাজ চাও আমি চাইছি তোমার নামাজ ফের তুমি চাইছো, এই আয়াত পাক বলে শুনতেছো প্রিয় বন্ধুরা, আমি চাইছি তোমার হজ তো তুমি হজ করছো, আমি চাইছিলাম হজ করো তো তুমি চাইছো ফের হজ হয়েছে, বাহ বাহ এই আয়াত পাক সাফ বলে আমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, এই এক আয়াত পাক থেকে আল্লাহর কসম এটা প্রমাণিত যে বান্দার জীবনে যা কিছু নেক আমল ঘটে প্রত্যেকটা আল্লাহ পাক আগে চান পরে বান্দা চায়, এই জন্য আমল করার পরে শুকর করা চাই, আল্লাহ আপনার মেহরবানি নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ, আপনার দয়া আপনার মেহরবানি, আপনার দয়া হজ করার তৌফিক হয়েছে, আপনার দয়া উমরা করার তৌফিক হয়েছে, কান্নাকাটি করার পরে অনেকে মনে করে আমি গাউসে আজম হয়ে গেছি মনে হয়, এটা ঠিক কিনা আশপাশে দশজনে দেখলো কিনা আমি একলা ভাবলে লাগছি, অন্যান্য লোকরা যদি ভোট না দেয় পরে কান্না শেষ করে পরে ডাইন মান তাকায় দেখে কোন দেখার মতো লোকও নাই, চোখের পানি একটু দেরিতে মুছি যাতে করে অন্তত দশ বারো জন কমপক্ষে দেখু, তাহলে বিশ জনের কাছে খবরটা পৌঁছবে, এতে যদি এরা মনে করে কেবলা বড় কেবলার মকামে চলে গেছে, আমল করো সেরে আল্লাহর জন্য, অল্প আমল তোমাকে আল্লাহর কসম আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আল্লাহর জন্য খাস যে খালেদ যে আমল করে বান্দা সে আমল বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তারা চাইতেছিলেন হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে, দৌড়ে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, তাই না? পরে হঠাৎ করে উপর থেকে পাহাড়ের উঠছে একদম উপর থেকে একটা পাথর এসে ওদেরকে চাপা দিয়ে দিচ্ছে গুহার গর্তের মধ্যে, এখন তার বাইরে দিতে পারে না, তাই না? পরে তো পেরেশান যে হায় কি হবে, তো ওদের দিলের মধ্যে আসছে যে জীবনের কোন আমলটা একদম আল্লাহর জন্যই করছি বলে মনে হয়, সে আমলটা রুসিলা দিয়া আজকে আল্লাহর কাছে বলি। এই যে এদের কথাবার্তার ঢং, এতে প্রমাণিত হয় এরা সব সাহেবরা সদরি আল্লাহ ছিলেন, কারণ এইরকম আমল যার উপরে বিশ্বাস জাগে যেটা আল্লাহর জন্যই করছি, এটা কোন আরএফ কামিলের জন্যই সম্ভব হইতে পারে, কারণ এটা ইচ্ছাকৃত ভাবে মনে করা। হ্যাঁ, আজকের আমার মাগরিবের নামাজ একদম সুন্দর, এটা ইচ্ছাকৃত ভাবে হয় না, অটোমেটিকলি অন্তরে এলহাম হয় কি চমৎকার নামাজ আজকে পড়লি রে বান্দা, সেটা হলো উদ্দেশ্য হাদিসে বাগের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আপনারা নিজের আমলকে নিজে সুন্দর এবং বড় মনে করতে গেলে তার মুস্তাকিল জুড়া হবে। এই হাদিসে বাগের উদ্দেশ্য বে এখতিয়ার মনে হচ্ছে, ইচ্ছাকৃত না, বে এখতিয়ার মনে হচ্ছে যে ইচ্ছার বাইরে অন্তর থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে তোর এই আমল আমার কাছে ভালো লাগছে, বুঝোনি হাদিস শরীফ। তো তখন তারা একজন একটা বলছেন, একজন একটা বলছেন, একজন একটা বলছেন, বুঝছিলেন না? প্রত্যেকে চারজন না, তিনজন না, চারজন, তিনজন, তিনজনের আলোক আলোক তিন আমলের উসিলা দিচ্ছেন, বা এক আমলের উসিলা দিয়ে একজনের কান্নাকাটি করছেন তো পাথর একটু সরছে, আরেকজনে বলছেন যে পাথর আরেকটু সরছে, আরেকজন বলছেন যে পাথর আরেকটু সরছে, তিনজনে বলার পরে এই যে তারা আমল করলেন যে দিলের থেকে আওয়াজ আসছে যে এই আমল আল্লাহর দরবারে মনে কবুল হয়েছে, কত বড় মাপের বলি আল্লাহ, তাদের আমলের যেটা খেয়াল হচ্ছে যে এটা আল্লাহর দরবারে মনে পছন্দ হয়েছে, সেই উসিলাতে আর দোয়া করলে নিঃসন্দেহে সেই বিপদ ছড়ায় দিচ্ছেন আল্লাহ জালা জালালুল মানওয়ার, কত বড় মাপের বলি আল্লাহ, যে যেটাকে হাকিমুল মাওলানা থানভি বলছিলেন আর খাজা সাহেব কবিতার ভাষায় পেশ করছিলেন যে যে তুমসা কোই হামদম কোই দমসাজ নেই হ্যায়, বাতে তো হ্যায় হরদম মগর আওয়াজ নেই হ্যায়, প্রিয় মাওলা যে আপনার মতো এমন প্রিয়জন এমন একান্ত জন আর নাই, আপনার লগে গোপনে কত কথা হয় কিন্তু কোন আওয়াজ নেই, এই যে কত কথা হয় সেই কথাই এই হাদিসের মধ্যে উদ্দেশ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং ওই যে হাদিস শরীফ যে মাইয়ুরিদুল্লাহ বিখায়র ইফাকহু ফিদ্দীন ওয়ায়ুরিহিহু রুশদা, আল্লাহ পাক তার কোন ক্ষেত্রে কি করণীয় সেটা তার অন্তরে এলহাম করেন, তার অন্তরে ঢালেন, সেই সেই এলহাম উদ্দেশ্যে আসলে বাগের মধ্যে অটোমেটিকলি অন্তর থেকে আওয়াজ আসে এই আমলটা মাওলানা খুশি হয়েছেন বলে মনে হয়। যেমন হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবনে এত ওয়াজ করলাম, এত বয়ান করলাম, এত কিতাব লিখলাম, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সবকিছু, কিন্তু আমার একটা কিতাব সেটা হল হায়াতুল মুসলিমিন, এই কিতাবটা যে আমি ছোট আকারে লিখছি সব মুসলমানদের উপকারের জন্য, আমার অন্তর বলে এই কিতাবটা উসিলাতে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে আশা বলে যা তোর মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে যে হযরত এই কথা বলছেন এটা ঠিক, অন্তরের সে আওয়াজের কথাই তিনি প্রকাশ করছেন, ইচ্ছাকে সেভাবে নিজের পক্ষ থেকে বলেন নাই, অন্তরে যেটা আসতেছিল সেটাকে তার জবানে প্রকাশ করছেন। এই অধ্যায় আর কত লম্বা করা, এখন থামাতে, এখন থাম। দেখো সহজে উচ্চতর নৈকট্য অর্জনের, বড় মাপের নূর অর্জনের, বড় ধরনের সম্পর্ক আল্লাহর সঙ্গে অর্জনের জন্য এই আমলগুলো যে দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা, কান্নাকাটি করা, আর না হলে কান্নার ভাব ভান ভঙ্গি ভাব ভঙ্গি করা, খালি ভাব ভঙ্গি এতেও কাজ হয়ে যায়। কি কথা বোঝেন নাই? মহিউদ্দিনা মাওলানা সাহেব রহমতুল্লাহ রহমতুল্লাহ এক খলিফা ছিলেন, তিনি মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী খাদেম ছিলেন দীর্ঘকাল, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, এই যে আমাদের ভালকানগর এখানে অনেক জমানা শেষ জীবনে থাকছেন, উনি এমন কাঁদতেন কাঁদতেন, কান্নার সময় এই গাল বাঁকায়া বুকে কি যে করতেন, ভীষণ কাঁদতেন। ছত সাহেব রহমতুল্লাহ আলী তাকে বলছিলেন যে কান্দবা এমন ঢং করবা যেটা আল্লাহ খুশি হয়ে যাবে, যে পোলাবানের মধ্যে কি রকম কান্দে ঠোঁট ফুলে ফুলে ঠোঁট ফুলে ফুলে কাঁদতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ঠোঁট ফুলে ফুলে কান্না, ওরকম অনেকের কান্না কান্না না আসলে থামুকা ঠোঁট ফুলে, তাতেও কিন্তু সন্দেহ লাগে যে কি। এক বাচ্চা ঘোষণা করছেন কাঁদতে কাঁদতে, যেই আসবে আমার সম্পদের বিশাল অংশ আজকে ওদের এক একজনকে আমি দান করতে থাকবো, বড় হাতে দান করবো আজকে আমি। পরে যারা ভালো কাঁদতে পারে ওরা সব গেট দিয়ে আসে, আমরা এমন কান্দা কান্দে বাচ্চা চোখের মানে বাচ্চার ব্যাপার ছিল চোখের পানি তার ভালো লাগত, চোখের পানি পরে যারাই দেশে চোখের পানি লাগলো আল্লাহ এইরকম কান্দে কেমনে নেই গতগুলি নেই প্রত্যেকের ধুম দেওয়া দিচ্ছে বাচ্চা। এখন এক লোক মৃতামৃত গরিব কিন্তু ও কান্দতে পারে না, জীবনে কোনোদিন কান্দে নেই। তো মানুষের বললো যে আমি কি করবো, আমার তো বেশি অভাব, তুমি এক কাজ করো পেয়ার কাইতে এটা পকেটে নিয়ে দাও, গেটের কাছে যখন যাইবা তোমার সিরিয়াল যখন আসবে ওই পেয়ার চোখের সামনে ধরে দিবা চিপ, একদম দেখবা যে ঝরঝর ঝরঝর পানি ঝরে। পরে ওই বেচারা এই কথা ওর মাথায় ধরছে, দিলে লাগছে যে ভালো কথা তো একটা সুন্দর মনের কথা বলছে আমার দোস্ত। তো গিয়ে গেটের মধ্যে যখন ওটা পেঁয়াজের চিপ দিছে চোখের সামনে ধরে, এখন বাচ্চার সামনে গেলে দেখে যে বাচ্চা দেখে যে আল্লাহ এই কি অবস্থা, কিন্তু ও তো চোখের পানি থামেই না, বাচ্চা ওরে আরো বেশি করে দিয়ে দিছে যা তুই নিয়ে যা, তুই এমন কান্দা কান্দা আমার তো খুশি করে দিচ্ছিস। কেউ কান্দতে কান্দতে নিল আর কেউ কান্নার ভঙ্গি করে নিল, নিল তো ক্যাশে নেওয়া নিল তো প্রিয় বন্ধু। আল্লাহ আমাদের তৌফিক দেন, চলো ভাই মন রফিক
গভীর নিশির ডাকা ডাকি কি যে মধুময়, গভীর নিশির ডাকা ডাকি কি যে মধুময়, এক এক সিজদা শেষ রজনীর কি যে জলওয়াময়, একক সিজদা শেষ রজনীর কি যে জলওয়াময়, সিজদা করে প্রেমিক যখন তোমার কদম পারে, দেয় ডুবিয়ে প্রেম লহরি এক নূর সাগরে, ডুবিয়ে প্রেম লহরি এক নূর সাগরে।
শেষদার কথা মহামালা, শেষদার মধ্যে সীমাহীন নূর অর্জন হয়, নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকে বাংলা শেষদার ভিতরে। মাওলানা ফজলুর রহমান গাঙ্গুবাদী রহমতুল্লাহ বলতেন যে শেষদা যখন করি আমি আমি শেষদার মধ্যে টের পেতে থাকি, আল্লাহ পাক আমাকে প্যার করতে থাকে না, শেষদার মধ্যে টের পায়। আর এদিনে কামিনী টের পায় যান যে ওয়ারে প্যার, শুনতেছ প্রিয় বন্ধুরা, এটা আজীব মহামালা।
সুহাল্লা সুহাল্লা নামে তোমার এই নিশীতে একি মধুর সুরা, নামে তোমার এই নিশীতে একি মধুর সুরা, জি নামে তোমার এই নিশীথে একি মধুর সুরা, কি নেশাময় এক এক তসবি জিকির এক এক সুরা, কি নেশাময় এক এক তসবি জিকির এক এক সুরা, শেষ রজনীর প্রেমিক পানে তোমার দৃষ্টি পাত, শেষ রজনীর প্রেমিক পানে তোমার দৃষ্টি পাত, বক্ষ পারে হৃদয় তুরে মধুর জলওয়া পাত, হৃদয় তুরে একি জালুয়া পাত বক্ষ পারে হৃদয় তুরে একি জালুয়া পাত প্রেমিক শানে নিবিড় খানে বলো কি গোপনে প্রেমিক শানে নিবিড় খানে বলো কি গোপনে মধুময় এ প্রেমের বন্ধন বাড়বে খানে খানে বন্ধন বাড়বে খানে খানে হে মহিয়ান হে দয়াবান হে মোর পরম জন হে মহিয়ান হে দয়াবান হে মোর পরম জন কর প্রিয় তোমার আরো আপন জন কর মোরে প্রিয় তোমার আরো আপন জন কর মোরে প্রিয় তোমার আরো আপন জন ভালোবাসে আমায় যারা ওহে দয়াময় ভালোবাসে আমায় যারা ওহে দয়াময় কর মোদের জীবন তুমি শুধুই জালুয়া জীবন তুমি শুধুই জালুয়াময় কর মোদের জীবন তুমি শুধুই জালুয়াময় করুণার ভালোবাসার ভিক্ষা চাই এ বুকে ভালোবাসার ভিক্ষা চাই এ বুকে মধু ভরা জিকির চাহি মধু ভরা জিকির চাহি জীবন ভর এ মুখে মধু ভরা জিকির চাহি জীবন ভর এ ভালোবাসার ভিক্ষা চাই এ বুকে মধু ভরা জিকির চাহি জীবন ভর এ মুখে 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 মধু ভরা জিকির চাহি জীবন ভর এ মুখে
সাড়ে নটা হয়ে গেল কি কি কখন থেকে কখন পর্যন্ত এক ঘন্টা হয়ে গেছে নাকি এক ঘন্টা হয়ে গেছে এতক্ষণ এক ঘন্টা 22 মিনিট আরে ভাই সুবহানাল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم আমার ভাইরা, আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হচ্ছে নফস এবং শয়তান। নফস এবং শয়তান এই মানুষের উন্নতির পথে, অগ্রগতির পথে, কামিয়াবির পথে বাধা। এজন্য দুইটা কাজ, যে নফসের ব্যাপারে, শয়তানের ব্যাপারে সর্বদা সতর্ক থাকা। বিরোধী যত কিছুর কথা মনের মধ্যে উদয় হয়, এ সবগুলো হল নফসের কারগান। এগুলো সবগুলো কি নফসের কারগান। যখন আল্লাহ রসুলের হুকুমের খেলা, আল্লাহ রসুলের বিধানের খেলা অন্য কিছু মনের মধ্যে যাকে, বুঝতে হবে এটা নফসের, নফসের নষ্ট। ইন্নান নফসাল আম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলছেন, নফসের কামি হল ভয়ঙ্কর নষ্টামি। আম্মার মুসিগায় মুবালাগা, ভয়ঙ্কর নষ্টামির দিকে ভয়ঙ্কর ভাবে টানতে থাকা। আম্মার মানে এই না যে হালকা ফুলকা ভাবে, বারবার যেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, কোন অন্যায় কাজের প্রতি এক দুইবার যদি মন টানে, মনে করবো এটা শয়তানের ধোকা দেখা। আর যদি বারংবার 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 এরকম টানতেই থাকে, তো বুঝবে এটা নফসের শয়তান, নফসের ধোকা, নফসেরই গাবা। আম্মার আব্বু আলাগার সিগা, বারবার এটা হলো তানবী আজ বাঘের আলোকে বলছেন না, কি জন্য বলছেন তবে আমি জানি না, কিন্তু আর কি অনুমোদ বলছেন তার পক্ষে দলিল। আম্মার বিশু নফস তো কেবল খারাপের দিকে প্ররোচিত করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। তো সেখানে আমার উপায় কি? উপায় হচ্ছে যে নফস যখন তাকাজা করে কোন খারাপ জিনিসের প্রতি, তো সেখানে কেউ আসবে, আইসা আমার হাত পা বাঁধতে নিয়ে যাবে ভালোর দিকে, এটা কি হবে? বরং আল্লাহ পাক বলছেন যে বল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জাহাদু ফিল্লাহ হাক্কা জিহাদি, হ্যাঁ না, যে তোমরা আল্লাহর জন্য পূর্ণভাবে চেষ্টা করে দেখাও যে আমি আল্লাহকে চাই, সেজন্য নফসের এই এই পরামর্শের এই পথে আমি কোশ্চিন কেন যাব না, আমি তো সেদিকেই যাবো, ফাকির রইল আল্লাহ, যে আমি তো মাওলা যেদিকে ডাকেন সেদিকেই যাব, নফসের কথা আমি শুনবই না। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, তাই সব জপ্তে সব দিন রাত কসম কস দিল মুজকো মেহ দিল তো পরেশান কি হয়ে হাকি উন্মতের খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নফসের বিষয়টাকে দিন রাত নফস আমাকে কেবলই খারাপ কিছুর দিকে টানতে থাকে, কখনো এটা কখনো সেটা, নানান রকমের নষ্টামির দিকে অথবা এক রকমের নষ্টামির দিকে বারবার নফস আমাকে টানতে থাকে। এই নফসের সঙ্গে খেলা, ধাক্কা ধাক্কা ধাক্কি, ধস্তা ধস্তি আমার চলে দিন রাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিভাবে যে মুক্তি পাওয়া লাগবে, এমন বর্ণনা দিচ্ছেন যে কোন সাহিত্য, এটা সাহিত্যের উদ্দেশ্য না, বালাগত উদ্দেশ্য না, এখানে এখানে উদ্দেশ্য হাকিকতকে বয়ান করা। হায় সহকর জপ্তে সহকর দিন রাত কাশম কাশ, যে নফসের পরামর্শ আর আকর্ষণ আর আমার মধ্যে দিন রাত যুদ্ধ চলে, যুদ্ধ। তো বোঝা গেল এই নফসের সব খারাপ থেকে বাঁচার উপায় হল এই নফসের বিরুদ্ধে সর্বদা যুদ্ধরত থাকা। কথা বুঝে আসলে অনেক মানুষ এরকম ভালো নিয়তে আসে, আমি কোথাও পারলাম না নিজেকে সামাল দিতে, যত জায়গায় গেলাম ওয়াজ করলাম, বয়ান করলাম, লোকদেরকে নামাজি বানাইলাম, রোজাদার বানাইলাম, ছেড়ে শহর থেকে তওবা করালাম, অনেককে মুসলমান বানাইলাম, কিন্তু কি হলো, আমার জীবন ছোটে না, কি হলো আমার নজর এখনো ঠিক হলো না, কি হলো আমার আমার এই ভিতর ভাই এখনো পরিষ্কার হলো না, পবিত্র হলো না, আমি নিজে তো ঠিক হলাম না, কোথায় যাব? শুনি যে আল্লাহ বালাদের কাছে গেলে বা এক ভাষা এক সাক্ষাতে গেলে সেখানে নাকি এই বিষয়ে ফায়দা হয়, যাই দেখি গিয়ে দেখে যে হ্যাঁ এই সাবজেক্টের উপরে আলোচনা তো হয়, ভালোই লাগে, কিন্তু যখন পুরো পড়াশোনার পরে দিল দূষিত নেশাগ্রস্ত হয়ে যায়, এরপরে রাস্তায় বাইরে গিয়ে পরমা সুন্দরী মেয়েরা যখন রাস্তা দিয়ে যেতে থাকে, তখন নিজেকে সামাল দেওয়া ভীষণ মুশকিল লাগে, অত্যন্ত কঠিন লাগে। যে আমি সারা রাত জায়গায় ইবাদত করতে পারবো, কিন্তু এক এক নারীর থেকে নিজের নজর ইবাদত করা, এই সেই কষ্টের চেয়ে কঠিন মনে হচ্ছে ব্যাপার। কথা বুঝুন না প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়টা হল কোরআন শরীফ আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে জিন্দিগি দান করছি, যার পরে মৃত্যু আসবে, আমি পরীক্ষা নিতে চাই যে তোমরা আমার ভালোবাসার পথে কতটা অটল, কতটা সফল, কতটা অগ্রগামী। আল্লাহ পরীক্ষা নিতে চান, এবং একচেটিয়া যদি মন খালি ভালোর দিকেই টানে, খারাপের দিকে কখনো যাইতে মনই চায় না, পরীক্ষার প্রশ্নই উঠে না। যেমন ফেরেশতাদের কোন পরীক্ষা নাই, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? ফেরেশতাদের কি কোনো পরীক্ষা আছে ভাই? জিবরাইল ইসলামের কোন পরীক্ষা হবে আল্লাহ পাকের কাছে? কোন ফেরেশতার কোন পরীক্ষা নাই। তাদেরকে যে উন্নত পোস্টে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সম্মানিত পোস্টে, তারা বিশ বিশ পোস্টে একদম বহাল আছেন, কারো কোনো প্রমোশন নাই। এটা বুঝতে চান আপনারা? ফেরেশতাদের কারো কোনো প্রমোশন কিন্তু নাই, যে যে পোস্টে আছে ওই পোস্টে আছে, নিচেও নামতেছেন না উপরে উঠতেছেন না। কিন্তু বান্দা বেচারার ভিতরে দোটানা মন, এদিকেও মন টানে এদিকেও মন টানে, আর বান্দা ওই খারাপটার দিকে না গিয়া নজর হেফাজত করে আল্লাহ আল্লাহ করতে করতে যান বাইর হয়ে যেতেছে, মনে হয় যে কালা জ্বর আসছে শরীরে। কি কথা বলেন না, এত ভয়ঙ্কর, মাথা থেকে পা পর্যন্ত সব গরম হয়ে গেছে শরীর, কান দুটার জন্য একদম গরম হয়ে গেছে, এইরকম অবস্থায় তবুও নজর হেফাজত করছে। একবার নজর হেফাজতের কারণে কয়েক হাজার কোটি তাহাজ্জুদ পড়ার চেয়ে ঊর্ধ্বের মাকাম আল্লাহ পাক তাকে দান করে দেবেন। তাহাজ্জুদ না পড়লে কেয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না, কিন্তু গুনাহ করলে তো কাল কেয়ামতে আল্লাহ পাকের সামনে কষ্টের সম্মুখীন হতে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই যে একটা পরীক্ষা গেল, কতক্ষণ পর আবার আরেকজন যাইতেছে পাশে পাশে দিয়া, এইবার তো কোনোভাবেই নিজেকে সামাল দেওয়া সম্ভব না, একেবারে মন চায় যে এক্ষুনি খালি কানা চুপচাপ চোখের কোনো দিয়ে একটু দেখি, খালি কানায় কানায় দেখি, তারপরও যে না কষ্ট করে এই বেচারা নজর হেফাজত করছে, আবার তারা পদোন্নতি ঘটল, প্রমোশন হয়ে গেল। ফেরেশতার কোন প্রমোশন নাই, কিন্তু বান্দার প্রতিটি বন্দীর কারণে, প্রত্যেকবার গুনাহ থেকে বাঁচার কারণে কেবল তার প্রমোশন হইতেই থাকে। এইরকম কেউ সিদ্দিকীর মতবাদ পৌঁছে যায়, আর কেউ সিদ্দিকীর সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে যায়, এই আমলের দ্বারাই হইতে থাকে। এই ওয়াকানা সাইয়ুম ওয়াকানা সাইয়ুম মাশকুরা, আল্লাহ পাক বলেন ওরা যা আমল করে প্রত্যেকটা আমলের আমি বড় মূল্য দান করি, প্রত্যেকটা আমল যাই করে প্রত্যেকটা আমলের বড় মূল্য, অনেক উঁচু দাম আল্লাহ পাক দান করেন। তো আমাদের কাজ হল যে মন যখন খারাপ কাজের দিকে ধাবিত হবে, অথবা কোন খারাপ পরিবেশের সম্মুখীন আমরা হব, কষ্ট স্বীকার করে নিজেকে সেই রাস্তা থেকে দূরে রাখা, কষ্ট স্বীকার করা, কষ্ট স্বীকার করা, এই বিষয়টা যদি বুঝে না আসে তাহলে মুশকিল। অনেকে মনে করে পীরের কাছে গেলে, কোন কামেলের কাছে গেলে, কোন আল্লাহ রুলির কাছে গেলে এমন ফু দিবেন, চোখ দিয়ে এমন ভাবে তাকায় দেখবেন, এমন তাওয়াজ্জু দিবেন, অটোমেটিকলি আমি আরশের দিকে উঠতে থাকবো, আর আমার কোনো কিছু করা লাগবে না, উজুও করা লাগবে না, গোসলও করা লাগবে না, লুঙ্গিও পরা লাগবে না, সব অটোমেটিকলি হতে থাকবে। কেসা মাথা খারাপ কথাবার্তা এগুলি, কি কথা বুঝে? এক্সিডেন্টের লোক এই ব্যাপারে ভয়ঙ্কর বিভ্রান্তির অন্ধকারে ডুবে আসে, কারণে এই ভাষায় বললাম যাতে জলদি বুঝে আসে। কি কথা বুঝেন নাই? কি উজুও করা লাগবে না, গোসলও করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, হজও করা লাগবে না, প্রত্যেকটা করতে হবে। যে আমার ইচ্ছা হজ করে আসতে আমার হজ হয়ে যাবে, এটা কি হবে? আমার হুজুর কেবলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার নামাজ হয়ে যাবে, এটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, তো সাহাবী মানুষের নামাজ কি মাফ হয়ে গেছিল? কি কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল আমার করতে হবে, আমার কাজ আমাকে করতে হবে। কামিয়াবি তো কাম সে হোগি না কি হোসনে কালাম সে হোগি, কাজ করলে কাজ হবে। নফসে খুদরা কোষ জাহান জিন্দা করো। মাওলানা জালাল নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার নফসকে তুমি মারো এক জাহান তোমার দ্বারা জিন্দা হবে, তুমি খালি ওলি আল্লাহ হবে এক পৃথিবী তোমার দ্বারা ওলি আল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমরাওয়ালো আমাদের প্রত্যেককে হিম্মত দেন, তৌফিক দেন, কবুল করেন। এবং এই বারবার আল্লাহ আমাদের সঙ্গে উঠা বসা করতে থাকা, আসা যাওয়া করতে থাকা, এটা কশিন কাল বিধা যাবে না। খুবুল কাওবলা আসকাবিন জালিসুম, যে আল্লাহ আমাদের সঙ্গে বারবার উঠা বসা, বারবার উঠা বসা, যত উঠতে বসতে থাকে হাদিসে পাকের দ্বারা প্রমাণ হয় ইমান তত মজবুত হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত সুদৃঢ় হয়, আরো মর্তবতার বুলন্দ হইতে থাকে, যেটা আমাদের আমাদের সকলের কাম্য। সেই কাম্য বিষয়ের সঙ্গে আমাদের জুড়ে থাকা দরকার, সেটা হল যে আল্লাহ আমাদের সঙ্গে বারবার উঠতে বসতে থাকা। আমরা যে মহান বুজুর্গকে অনেক বড় মনে করি, সে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাআলা আমার কাছে বলছেন, না সিরফ মুজাহাদা কাফি হ্যায়, না সিরফ সোহবত কাফি হ্যায়, বলকে দুনো জরুরি হ্যায়। একলা একলা হাজার আমল করতে থাকবা এতে কাজ হবে না। কোন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং তার সোহবত লাভ করা জরুরি। আর কারি সোহবতে বসে থাকলা হুজুরের খেদমত, হুজুরের মহব্বত দিন রাত করতেছে কিন্তু নিজে আমল কিছুই করে না, তাহলে কোন কাজ হবে না। নিজে আমল করতে হবে, কোন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, জুড়ে থাকতে হবে, তার সান্নিধ্য লাভ করতে হবে, দুইটা সমন্বিত হবে, বান্দা উড় একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। পয়লাটার কথা, পয়লা হলো তাকওয়ার উপর চলা, সেটা হলো কারণ তারা রক্তের মহাসাগর পাড়ি দিচ্ছেন। রক্তের মহাসাগর পাড়ি দেওয়ার মানে যে যেখানে গুনা তাদেরকে হাতছাড়ি দিচ্ছে কোন গুনার ধার ধারেন নাই, সবটাকে অতিক্রম করে আল্লাহর দিকে ছুটতে থাকছেন। এটা হলো রক্তের মহাসাগর পাড়ি দেওয়া, যে বোঝা গেল মুজাহাদা করতে হবে। আর আল্লাহর নবীদের সঙ্গে উঠা বসা করা, সম্পর্ক রাখা, মারণ রুবির ভাষায় হি মকর ইল্লা কে বাবর হয় সে তা বিবির ইকার হয় সে, যে তুমি নিজে নিজের আমলের জোরে আল্লাহর দিকে উঠতে চেষ্টা করো না, শুধু বরং কোন আল্লাহওয়ালার সঙ্গে নিজেকে জোড়ো, সে আল্লাহওয়ালার দানার সঙ্গে নিজেকে বাঁধবে, তিনি যে পর্যন্ত উড়বেন সে পর্যন্ত তোমাকে উড়ে নিয়ে যাবেন। এটাকে অত্যন্ত সহজ ভাষায় বললে সেটা হল এই যে মসিউল উম্মত হযরত মাওলানা মসিউল্লাহ খান জাল্লাউদ্দিন রহমতুল্লাহ বলেন যে কোন একটা ট্রেনে তোমরা উঠলা, কেউ ফার্স্ট ক্লাসে, কেউ সেকেন্ড ক্লাসে, কেউ থার্ড ক্লাসে, এই ট্রেনটা যখন দিল্লি বা লাহোর গিয়া পৌঁছবে তখন খালি কি ফার্স্ট ক্লাসের লোকেরাই পৌঁছবে সেখানে, নাকি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে পৌঁছবে? সবাই পৌঁছবে না। তো হযরত মাওলানা মসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর ওলির সঙ্গে যারা সম্পর্ক রাখবে, জুড়ে থাকবে, তারা এরকম ওই আল্লাহওয়ালার রুহানি ট্রেনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে সব পৌঁছবে, নিঃসন্দেহে আল্লাহ পর্যন্তই সেই মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছবে। হয়তো কেউ ফার্স্ট ক্লাসের হবে, কেউ সেকেন্ড ক্লাসের হবে, কেউ থার্ড ক্লাসের হবে, কিন্তু নিঃসন্দেহে সবাই পৌঁছবে আল্লাহ পর্যন্ত, মানে সকলেই সাহেবের সাথে ওলিয়াল্লাহ হয়ে যাবে। যার যার তকদির মোতাবেক, কেউ বড় মাপের, কেউ মধ্যম কেসেমের, কেউ আরেকটু পরের কেসেমের, যেই মাসের যেই কেসেমেরই হই না কেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারাই তো আমাদের লক্ষ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কবুল করেন। আর যাদের ন্যাক আমলের তৌফিক হুজি আছে তো এখানে চুপ করে বসে না থাকা, আরো আগে বাড়ার জন্য চেষ্টা করতে থাকা, আর নিজেকে পাহারা দিতে থাকা। মাওলানা রুবি রহমতুল্লাহ এই ভাষায় আয় বেরাদার বে নিহায়েত দরগাহ আছে। বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমরাওয়ালু এই রাস্তার মন্দির কিন্তু সীমাহীন। কোন এক মঞ্জিলে গিয়ে মনে করবা যে আমি আইসে গেছি গেছি একদম লাস্ট স্টেশনে, এই ধারণা তোমার ঠিক না। হায় বিরাদার বে নিহায়েত দরগাহ হর যে বরওয়ে মীর অবি বরওয়ে মাইজ, যে মঞ্জিল পর্যন্ত তুমি পৌঁছো থামবা না, আগে চলো, আরো আগে চলো, আরো আগে চলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। কয়েকজন বায়াত দিতে এদেরকে কোথায় বায়াত করব, কয়েকজন গেছিল বায়াত দেওয়ার জন্য, ফের আমি কি করবো এবার? যারা বায়াত দিতে চাইছিলেন তারা এখানে আসেন, সামনে আসেন একদম জলদি জলদি, আর বাকি সাথীরা খাওয়া দাওয়া করে করে, যারা বায়াত হবে তারা এইটার ভিতরে করো। হ্যাঁ, তারপর এখানে দুইটাকে অ্যাকসেপ্ট করছে, তোমরা কেসা ইনসান বুঝো না, এটা একটা ধরলেই তো হয়, এত শক্ত বান্দা কোন জরুরি? রুশিয়া তো মজবুত করতেছে যে ধরতে পারছেন সকলে, মারানা কাউসার করে আনতে গেছে, বরং বরং ফরম রাইখে চলে আসছে, ঠিক আছে ঠিক আছে, ও ফরম আনতে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليل فليعذر أحدكم من قائل. বলেন আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসংসর্গ থেকে, কুধারণা থেকে, হিংসা থেকে, বিবদ জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফের রোজা রাখব, যাকাত খরচ হলে যাকাত দেব, হজ খরচ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব, জিন্দগি সুন্দর শরীর মোতাবেক চালানো ফিকির করব। আর আমি বায়াত দিতেছি চার তরিকাতে, সিলসিলায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহার রবার দিয়াতে। আল্লাহ, চার সিলসিলা তাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করে নেব, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করে নেব, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসীব করে দিয়ে। যারা বায়াত দিয়েছেন তারা অল্পক্ষণের জন্য এখানে বসেন, ও ছোট একটা কিতাব দেবে, যেটা লিখে লিখে আপনারা আমল করবেন, সকাল সন্ধ্যার আমল, জিকিরের আমল, আর কি কি কিতাব পড়বেন ওই ছোট্ট ওই রেসালার মধ্যে পুস্তিকার মধ্যে উল্লেখ করা আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন, আসান করে দেন। 20 পর্যন্ত 30 জন সকলে মানুষ একদম গুড় গুড় করে পড়ে। যদি এরকম দিয়ে দেওয়া যায় তাহলে অনেক মানুষ সহজে পায় পেয়ে যাবে। তাও কি সে স্টেজ থেকে আমি যাই না, একটা বিশাল পুকুরের পার দিয়ে ঘুরতে 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 এক জায়গায় গিয়ে উঠছি। এরা যারা মায়াত হবে তারা আমার পিছিয়ে পিছিয়ে গিয়ে সেখানে উঠছে, তাদের সংখ্যা হলো এত। আর যদি আমি ওখানে একদম স্টেজের পাশে মসজিদ, স্টেজের নাম মসজিদেও বসতাম তাহলে আরো বিপুল পরিমাণে বাড়াতে হতো। শুনো যে মাহবুব সিলেটি কোথায় গেছে? এখানে দাঁড়াবে, তুমি ওখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, কোথায় সিলেটি এই পাশে দাঁড়াবে, বহুল আমি খুলনা ভাই খুলনা নাই, ও ভিতরে চলে এসেছে হয়তো। এই যে মাহবুব রহমান সিলেটি একজন, আর মাওলানা আরিফ একজন, দুজন, আর মাওলানা রুহুল আমিন ফরিদপুরি খুলনাতে এক মানুষ হাদি করেছে রাস্তা। এই তিনজনকে মুজাহিদের বাইরে করে দিলাম, আল্লাহ আল্লাহ খবর করে মাওলানা কবির। চলো তাকেও মুজাহিদের বাইরে করে দিলাম।